الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দূরেও কাছে দেশেও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান স্মৃতির পাতা থেকে। অনুষ্ঠানের শুরুতেই সকলকে জানাই ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, চলুন প্রথমে আমরা দরুদ পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদ পাকের অগণিত ফজিলত রয়েছে, লট অফ ব্লেসিংস। Reciting Durud-e Pak upon beloved Prophet sallallahu ta'ala alihi wa alihi wa sallam. One of the benefit of reciting Durud is jabati bornito royeche hadith-e pak ke Allah Nabi sallallahu ta'ala wa alihi wa sallam irshad korechen je je byakti jumar din amar proti 80 bar durud sharif pat korbe tar 80 bochorer guna khoma hoye jabe. সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দ্যান ইজ অ্যাকশন। সো লেটস মেক সাম গুড ইন্টেনশনস বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম। ভালো ভালো কিছু নিয়ত করে নিন। সর্বোপরি একটি নিয়ত যেন আমাদের অন্যান্য নিয়তের সাথে সামিল থাকে, আর তা হচ্ছে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান আমরা দেখব। দর্শক, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে ভালোবাসা, স্নেহ রাশি রাশি। দর্শক, একদিকে ঈদ যেমন আনন্দের, তেমনি তার বিপরীত মেরুতে যদি আমরা দাঁড়িয়ে থাকি তখন কিন্তু অনেক সময় এই আনন্দক্ষণে ঈদও কিন্তু আমাদের দুঃখে পর্যবসিত হয়। অনেক সময় এই আনন্দটুকু আমাদের ভাগ্যে জোটে না, কেননা এই আনন্দের মাঝে তখন বেদনা বিধুর স্মৃতি, অতীতের স্মৃতি আমাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। একদিকে যেমন আমরা সমাজে দেখতে পাই যে মানুষ সফলতার সিঁড়ি বেয়ে শিখর থেকে শিখরে পৌঁছে যায়, ঠিক তার বিপরীত অবস্থান হল যে মানুষ সফলতা থেকে ব্যর্থতায় পর্যবসিত হয়, আর এই ব্যর্থতার গ্লানি সেই মানুষকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। দর্শক, তেমনই একটি বিষয় আজ আমরা রেখেছি, ব্যর্থতার গল্প। এক সময় যে ব্যক্তি বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুর মালিক ছিল, জীবনটা ছিল খুবই সচ্ছল ও স্বাচ্ছন্দ্যময়, জীবনের চাকাগুলো ছিল গতিময়, কিন্তু হঠাৎ করে কি এমন কারণে সেই জীবনের চাকা থমকে গেল, কি কারণ ছিল ব্যর্থতার, শুনব আজ। আমার সাথে রয়েছেন স্টুডিওতে মোহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার। তার জীবনের ব্যর্থতার গল্প তাকে আজও তাড়িয়ে নিয়ে বেড়ায়। কি ছিল সেই গল্প, আর কেনই বা ছিল সেই ব্যর্থতা, কি কারণ ছিল, হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড ইভেন্ট, আমরা সেই কারণকে আজ চিহ্নিত করে আপনাদের সামনে উত্থাপন করব। পাশাপাশি এই ঘটনা, এই ব্যর্থতার ঘটনা থেকে আমরা শিক্ষা অর্জন করব। চলুন সেই ঘটনা সম্পর্কে শোনা যাক। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। স্মৃতির পাতা অনুষ্ঠানে ঈদের প্রথম দিন আজ আমরা এমন এক ব্যক্তিত্বকে নিয়ে এসেছি আমাদের স্টুডিওতে, যার জীবনে রয়েছে কিছু ইতিহাস, কিছু রয়েছে কিছু স্মৃতি, আর এই স্মৃতি দর্শক কখনো আমাদেরকে হাসায়, কখনো আমাদেরকে কাঁদায়, কখনো আমাদের জীবনে অন্ধকার করে দেয়, কখনো আমাদের জীবনকে আলোকিত করে দেয়। ঈদের আনন্দ আমাদের যেমন একদিকে, তেমনি রয়েছে এই আনন্দের মাঝে কিছু স্মৃতি, কিছু বেদনা। কেননা স্মৃতি যতই আনন্দময় হোক না কেন, যখনই সেই বেদনা বিধুর স্মৃতির কথা মনে পড়ে তখন কিন্তু আমাদের ঈদের আনন্দটুকু ম্লান হয়ে যায়। আজকে আমরা ঈদের আনন্দ ম্লান করতে চাই না,
যেহেতু আজকে এক চরম সত্য এবং বস্তুনিষ্ঠ আমরা ঘটনা শুনতে যাচ্ছি স্মৃতির পাতায় অনুষ্ঠানে, সেই অনুষ্ঠান থেকে, সেই ঘটনা থেকে আমরা যেন কিছু শিখতে পারি, কিছু শিক্ষণীয় বিষয় যেন আমরা অর্জন করতে পারি, যাতে করে আমাদের জীবনের চলার পথে চলার সম্বল আমরা তৈরি করে নিতে পারি। কথিত আছে, এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট, অর্থাৎ সদুপদেশ অপেক্ষা, পরামর্শ অপেক্ষা দৃষ্টান্ত উত্তম। আর আজকে আমরা দৃষ্টান্ত উপস্থিত করেছি একজন এমন ব্যক্তি যিনি জীবনের প্রথম দিকে তিনি সফলতার শীর্ষে চড়েছিলেন, তার নিজস্ব মেধা, নিজস্ব শ্রম দিয়ে, নিজস্ব পরিশ্রম দিয়ে, কিন্তু জীবন সায়াহ্নে এসে তিনি চরম ব্যর্থতায় পর্যবসিত হয়েছেন। কি ছিল সেই ব্যর্থতা, কি ছিল সেই কারণ, আর কোন প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপট আমরা তুলে ধরব, কারণগুলো আমরা শুনব তার নিজের মুখ থেকে। দর্শক, আজ এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন এক সময়কার সফল ব্যবসায়ী মোহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার। শফিকুল ইসলাম তালুকদার সাহেবের কাছে যাব। শফিক ভাই, আপনার জীবনের যে তিক্ত বাস্তবতা, যে চরম যে অভিজ্ঞতা রয়েছে আপনার ব্যবসায়ী জীবনে, যে কী করে আপনার ব্যবসা ব্যর্থতায় পর্যবসিত হলো, সেই শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, যাতে করে মাদানী চ্যানেলের দর্শক এই অনুষ্ঠান থেকে কিছু শিক্ষণীয় বিষয় লাভ করতে পারে।
আমার শৈশব জীবনটাও অনেক আনন্দে উচ্ছ্বাসিতভাবে আমি কাটাইছি। আমার বাবা খুব উচ্চবিত্ত না হলেও মধ্যবিত্ত এবং ভালো একজন ব্যবসায়ী ছিলেন।
জি,
এবং শহরে তার নিজস্ব বাসা, আমরা 5-6টা ভাই বোন লেখাপড়া করতাম।
আলহামদুলিল্লাহ।
তো আমার লেখাপড়ার প্রতি খুব একটা ভালো আগ্রহতা ছিল না, ছাত্র হিসাবে আমি খুব একটা ভালো কিছু ছিলাম না। তো ভালো একটা স্কুলে ভর্তি করছিল, আমি তেমন লেখাপড়ার দিকে ছিলাম না। তো এসএসসি পড়া পরীক্ষার পরেই আমি ব্যবসার সাথে জড়িত হয়ে যাই, বাবার ব্যবসার সাথে।
জি,
তো ব্যবসায় পর্যায়ক্রমে আপনি ভালো একটা সাফল্যতার দিকেই প্রোগ্রেস করতে থাকি, এবং বাবা যে একটা কোম্পানি আছে আর কি, এখন বর্তমানে কোম্পানিটা এমন পর্যায়ে ছিল যে সারা বাংলাদেশে বেশ আলোড়নকারী, এবং যে কেউ চিনে, নাম শুনলাম ধন্যবাবু।
আচ্ছা,
তো ওনার প্রতিষ্ঠাতা আমাকে খুব চয়েস করত, বাবা থাকতে আমাকে খুব চয়েস করতে, এবং আমার কার্যক্রম উনি খুব পছন্দ করতেন, এবং আমাকে ওনার সন্তান সমতুল্যই স্থান দিছে, এবং ব্যবসায়ী অনেক সুযোগ সুবিধা উনি আমাকে দিচ্ছে। পাশাপাশি আমি যতটুকু ওইখানে ব্যবসা হতো, পাশাপাশি আরো দু একটা কোম্পানিকে কিছু চামড়া আমি সংরক্ষণ করে নিজের গোডাউন থেকে আমি সাপ্লাই করতাম।
জি,
তো এইভাবে আমার একটা জীবন মোটামুটি ভালোই কেটে আসছিল। আমার শৌখিনতা ছিল আমার মধ্যে যথেষ্ট, আমি নিজস্ব থাকার জন্য দুইটা বাড়ি নিজেই করেছিলাম, একটা বাবার বসতভিটার মধ্যে, আর একটা আমি নিজে একটা প্লট করে করছি, অন্য যে একটা জায়গা জমি কেনা ছিল। তো ভালোই কাটাইছে আমার জীবন, আমার সন্তানদের সাথে, আমার দুটা সন্তান, আমার সন্তানরা কোনো সময় অভাব কি জিনিস বুঝতে পারে নাই।
আচ্ছা,
তো হঠাৎ করে 2018-তে আমি যে কোম্পানিকে চামড়া দিতাম,
আপনার যেভাবে উত্থানটা হয়েছিল, মাদানী চ্যানেলের দর্শক জানতে চায় যে যেভাবে আপনার ব্যবসাটা আপনি আপনার শ্রম দিয়ে উত্থান করেছেন, এটা কত সালে করেছিলেন আপনি?
এটা 1990-91 থেকে পুরোভাবে আর কি,
তখন আপনার মানে এই ব্যবসাটার উত্থান ঘটে।
উত্থান ঘটে,
জি,
উত্থান ঘটে, এবং এমন একটা পর্যায়ে যায়, আমার মনে হয় উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং ঢাকাতেও বলা চলে, একটা ব্যবসায়ী যখন এক জায়গায় তার প্রতিশ্রুতি বা তার কার্যক্রম যখন প্রকাশ হয়, যে কোনো ব্যক্তি হোক, তাকে অটোমেটিক অন্যান্য পারিপার্শ্বিকতাও, যদি আমার কার্যক্রম ছিল নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া বা আপনার দিনাজপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, তবুও দেখা যায় যে এই অবস্থায় নাম পরিচিতি সারা বাংলাদেশেই আমার একটা অবস্থান দাঁড়ায়, এবং ভালো মানুষ হিসাবে সুনামধন্যভাবেই আমি মিডিয়া ভাবে কাজ করেছি সবার মধ্যে।
আচ্ছা,
তো মানুষ ভালো হিসাবেই জানত। 2018 সালে এসে আমি কিছুটা রিক্স নেই এবং কিছু চামড়া বেশি কিনি।
আচ্ছা,
কিনি এই সময় হঠাৎ করে আমি যে সুনামধন্য কোম্পানিকে চামড়া দিতাম, ওনারা একটা সমস্যায় পড়ে যায়। পড়ে গেলে ওনারা চামড়াটা নেয় না দীর্ঘ, ওনাদের জন্য 5 মাস অপেক্ষা করি।
আচ্ছা,
এইটা অপেক্ষাটা একটা বোকামি হয়েছে। যাই হোক, অপেক্ষা না করে যে একদিকে বিক্রি করতাম তাহলে ভালো হইতো। এক জায়গায় ব্যবসা করলে আসলে নীতিগতভাবেও তার জন্য অপেক্ষা করতে হয়।
জি,
তো অনেক বলার পরেও উনি নেয়নি। তারপরে ওনারা এই সমস্যার কারণে মালটা আমার অন্যদিকে বিক্রি করার জন্য ওনারা বলে, আসলে ওই সময় আর কাঁচা চামড়া বিক্রি কোনো অবস্থান থাকে না। বাধ্য হয়ে আমি হেমাদপুরে এসে ওয়েট ব্লু করি।
আচ্ছা,
চামড়া শিল্পের সাথে ছোটবেলা থেকে জড়িত, যার ফলে এখন কাঁচা চামড়া বিক্রি না করা গেলে বিকল্প হিসাবে ওয়েট ব্লু করি আর কি। ওয়েট ব্লু করার পরে এই চামড়াটা ওই বছরই বাজারটা অনেকটা ফর্ম করে। এটা রাষ্ট্রীয় পলিসি হোক, আন্তর্জাতিক বাজারের কারণে হোক, এটা চামড়ার বাজারটা ব্যাপকভাবে ফর্ম করে ওই বছর। তো আসলে আমরা ছোটবেলার থেকে আমার লাইফেও 2 বার পাইছি চামড়া হয়তো 10 বছর পর পর একটা ফল্ড হয়, পরের বছর থেকে ঘুরে আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যবসাটা আবার উর্ধ্ব দিকে চলে যায়।
আচ্ছা,
এটা আমাদের ছোটবেলা থেকে দেখা এবং বাবার কাছেও শুনেছি, বাচ্চা তার কাছেও শুনেছি। ওইভাবে তখন আমি আর মানে চামড়াটা কোনো মতো কিছু চামড়া বিক্রি করে খরচ টরচ উদ্ধার করি। এক্সপোর্টের বড় এজেন্সিদের মাধ্যমে কিছু এক্সপোর্ট করে, তো পরবর্তীতে আরও কিছু পরের বছরে এই লস কভার করতে এই বাজার কম দামের বাজারও ফর্ম এই মার্কেটেও কিছু মাল উঠাইতে হবে করে কভার করে, তা না হলে তো এত বড় লস কীভাবে মানে আমি মানে কভার করবো। তো পরবর্তী
চিন্তাধারা থেকে সেই চিন্তাধারা থেকে আপনি
আবার 10-12 হাজার চামড়া আমি আবার উঠাই।
আচ্ছা,
তবে অবশ্য অনেক কম দামে উঠাইছি, উঠাইলে কি হবে, চামড়া বাজারটা আবার পরবর্তীতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওঠার কথা, না উঠে আরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে
ডাউন হয়ে গেল
এবং ডাউনের একটা একদম শেষ পরিণতি বলে।
আচ্ছা,
মানে সেটা বলা বাহুল্য, সেটা দেশবাসী আপনারাও জানেন চামড়ার পরিস্থিতি কি দাঁড়িয়েছে, যে চামড়া 2000 টাকা ওই চামড়া 200 টাকা। তো এটা বিদেশে রপ্তানি এখন ওই পর্যায়ে ছিল না বা বাজারটা এরকম ছিল না।
আন্তর্জাতিক পলিসি হোক কিংবা স্থানীয় পলিসি হোক, সেই কারণে মানে এটা পুরো সিস্টেমটা ফল ডাউন হয়ে যায়।
এখান ধরেন সব মিলে প্রায় কেমিক্যাল লেবার চামড়া এই মধ্যে 5-6 কোটি টাকার ব্যবসার মধ্যে আমি 1-1.5 কোটি টাকা রিকভারি করতে পারছি কিনা সন্দেহ আমার জীবনে। তখন আমি বুঝতে পারি নাই যে আমি কোথায় হারিয়ে গেছি।
আচ্ছা,
তো যখন আমার সন্তানের হাসি মুখা মুখটা আর দেখতে পারি না, এসবের আসলে খুব কষ্ট হয়। তারপরে একটা পর্যায়ে এমন হলো যে না, ঋণের চাপে আমি আর সেরকম থাকার মতো আমার অবস্থান থাকে না। আমার বড় ছেলেটা মানে ঢাকা ভার্সিতে পড়ে, ও একটা আলবাগি বাসা ভাড়া নেই, ওইখানে আমরা চলে আসি। এরপর একটা একটা সম্পদ আমার নিজের বিক্রি করে দুইটা আমার বাড়ি থাকার জন্য আমার 2টা বাড়ি করে।
জানতে পেরেছি এই ব্যবসার মধ্যে আপনি ব্যবসায় উন্নতি করে 3-3টে আপনি প্লট ক্রয় করেছিলেন।
জি,
এবং আপনার একসময় গাড়ি ছিল।
জি জি ছিল।
এই যে এই বিষয়গুলো মানে হঠাৎ করে এই সিস্টেম ফলিং ডাউনের কারণে আপনার এই ব্যবসাটায় ধস নামে, অতঃপর আপনি এই সব কিছু সেল করে দিয়ে আবার আপনি এই ব্যবসায় লগ্নি করেন এবং কিছু ঋণ আপনি নিয়ে নেন, এই যে অবস্থা হলো এখন, এর কারণে মানে আপনার কি মনে হয় যে কোনো এর জন্য কোনো সংস্থা, কোনো ব্যক্তি কিংবা কোনো প্রতিষ্ঠান দায়ী, এমন কিছু মনে হয়
না? না, আমি যাদের সাথে কাজ করছি আমি তাদেরকে দায়ী করি, এটা আমার ভাগ্যের দায় এবং তারা ভালো মানুষ।
ভাগ্যের নির্মম পরিহাস। তো দর্শক, দেখছি অনুষ্ঠান স্মৃতির পাতা থেকে, আর আজ আমরা এমন এক ঘটনা তুলে নিয়ে এসেছি এই অনুষ্ঠানে। আমরা একদিকে আমরা সফলতার গল্পও আমরা শুনবো, আমরা ব্যর্থতার গল্প তো শুনছি আমরা, এরপর ইনশাল্লাহ আমরা আরও ঘটনাক্রমে আমরা শুনবো, পরপর 2টি অনুষ্ঠান আরও আমরা দেখব, দেখা যায় সেই অনুষ্ঠানের এলিমেন্টগুলো কী বিষয় আমরা তুলে আনতে পারি সমাজের কাছ থেকে, সেটা ইনশাল্লাহ তাআলা
কিন্তু আজকের যে বিষয়টা আমরা আয়োজন করেছি এবং এই বিষয়ের যে আজকে যিনি আমাদের অতিথি স্টুডিওতে মোহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার সাহেব, তার জীবনের এটা একটা চরম বাস্তবতা, একটা চরম তিক্ততা। এই যে একটা ঘটনা, এই ঘটনা আমাদেরকে কি মেসেজ দেয়, কি আমাদেরকে বার্তা শোনায়? কেননা এই ঈদের মধ্যে, এই আনন্দের ঈদের মধ্যে এমন একটি ঘটনা আমরা নিয়ে এসেছি যেন আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি। কেননা ঈদের পর অনেকেই হয়তো প্ল্যান করছেন ব্যবসা করবেন, অনেকেই হয়তো প্ল্যান করছেন যে দেশের বাইরে যাবেন, কিংবা অনেকেই প্ল্যান করছেন কোনো একটা কিছু কর্মসংস্থান এক্সপান্ড করব, ব্যবসাকে বৃদ্ধি করব, কিংবা এক ব্যবসা থেকে আরেক ব্যবসায় আমরা স্কিপ করব, এরকম কোনো চিন্তা ভাবনা আমাদের থাকতে পারে। আর এই জন্যে বিশেষত আজকের এই আয়োজন যেন এখান থেকে একটা মেসেজ আমরা থ্রো করতে পারি আজকের মাদানী চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে, যেন একটা মেসেজ অন্তত ড্রপ করতে পারি, যেন এই মেসেজের মাধ্যমে আমরা কিছু শিক্ষণীয় বিষয় যেন লাভ করতে পারি। যে এই যে ঘটনা আমাদের মোহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার সাহেবের জীবনে যে ঘটে গেছে, এই ঘটনা যেন আমাদের কারো জীবনেই না ঘটে। কেননা তিনি আজ খুব ভারাক্রান্ত, আজ খুব চিন্তিত। তিনি বলছেন, যখন আমার ছেলেদের মুখের দিকে আমি তাকাই আমার ভালো লাগে না, আমার মন খারাপ হয়ে যায়। তিনি নিজেই বলেছেন যে এক সময় তার পরিবার ছিল সচ্ছল, খেয়ে পরে ভালোভাবে আরাম আয়েশে জীবন যাপন করেছেন, কিন্তু হঠাৎ করে কি এমন ঘটনা ঘটে গেল যার কারণে তার এই জীবনে বিপর্যয় নেমে এলো। আর আজকে তাকে জীবন নিয়ে আশঙ্কা করতে হচ্ছে, জীবন নিয়ে শঙ্কিত হতে হচ্ছে যে কীভাবে বাকি জীবনগুলো কাটবে। কিন্তু আমরা তো জানি যে মেঘ যখন আমাদের জীবনে ঘিরে আসে, কালো অন্ধকার করে দেয় আমাদের জীবনকে, আচ্ছন্ন করে দেয় অন্ধকারে, অন্ধকারাচ্ছন্ন করে দেয়, তারপরেও কিন্তু একটা আশার আলো, একটা আশার যে প্রদীপ রয়েছে টিমটিমিয়ে জ্বলতে থাকে, যে এই মেঘ যখন কেটে যাবে আবার নিজের পায়ে আমরা ঘুরে দাঁড়াবো, আবার ভালোভাবে বাঁচব। অর্থাৎ যতক্ষণ এই দেহে আমাদের নিঃশ্বাস রয়েছে ততক্ষণ কিন্তু একটা স্বপ্ন বাকি থেকেই যায়। তো শফিক ভাইয়ের কাছে আবার ফিরে আসছি। শফিক ভাই, এই যে ঘটনা, এই ঘটনার মাধ্যমে আপনি মাদানী চ্যানেলের দর্শকদেরকে কি মেসেজ দিতে চান, কি বার্তা দিতে চান? যে আপনার যে এই যে ব্যবসায়ী জীবন, আপনি বলেছেন যে আপনার একসময় সব কিছু ছিল, জমি জমা পৈতৃক ভিটা মাটি, আপনি বলেছেন, শেয়ার করেছেন যে আপনার সব কিছু ছিল, সিরাজগঞ্জের মূল শহরে আপনার আপনাদের ঘর বাড়ি ছিল, এবং এক সময় আপনার আপনি ব্যবসার মাধ্যমে নিজেরই বাবার ব্যবসা পরিচালনা করতে গিয়ে আপনি ব্যবসাকে দাঁড় করিয়ে দিয়েছেন, সমুন্নত করেছেন ব্যবসাকে, এবং নিজের পরিশ্রমে আপনি এক নয় একাধিক আপনি প্লট ক্রয় করেছেন, গাড়ি করেছেন, বাড়ি করেছেন। কিন্তু আজ দেখা যাচ্ছে যে আপনার এই যে বিপর্যয়, এই ঘটনা, পুরো ঘটনাটাকে বিশ্লেষণ করে আপনি মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান?
মেসেজ বলতে আমি একটাও সবার কাছে এটা বলতে চাই, আমার অভিজ্ঞতায় সবাই, আমি একটা ভুল তো অবশ্যই, আমার কিছু ভুল তো অবশ্যই হয়েছে, যে ভুলগুলো আমি পরবর্তীতে উপলব্ধি করতে পারছি। আজ সবার কথা হলো যেন আপনি রিস্ক নেন, ব্যবসায়ী তো রিস্ক নিতেই হয়, সে রিস্কটা এমন পর্যায়ে নেন যে সহনীয় পর্যায়ে থাকুক।
আচ্ছা,
কনফার্ম হওয়া যাবে না যে এটা রেগুলার ঘটে, এরকম ঘটনাই ঘটবে, এরকম ঘটনা নাও
সব সময় প্রফিট হবে, সব সময় উন্নতি করবে, ধরনের
অঙ্কের
ওয়ান সাইড চিন্তাধারা যেন না,
পরিমাণ একদম 100% হয়ে যেতে পারে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে।
জি,
যে একটা জিনিসের লস হলে 20%, 25%, 30% হইতে পারে,
জি,
কিন্তু 100% লস কি করে তো হয়, এটা আপনারা নিজেরাই জানেন, যেটা আমরা মার্কেট
কখনো আপ হয় কখনো কখনো ডাউন, এটা শেয়ার বাজারও আমরা দেখি।
তো এটা একটা কথা। আর দ্বিতীয় কথা, এই যে আমি দ্বিতীয়বারও চামড়াটা কিনলাম,
জি,
আসলে
এখন
অনেক ঋণ রয়ে গেল, এখন ঋণ অবস্থায় তো কি যত না, এটা শুধু আমার সন্তান বলে না, আমি এটা এগুলো পরাধীনতা, এটা কতটুকু লজ্জাজনক যে না করবে সে ওই
বুঝতে পারবে না,
নজরুল ইসলামের বা কোনো কবির বোধহয় কথা আমি সঠিক মনে নেই, যে সাপ দংশন যে না বিষ ব্যথা
অনুভব করছে মানে
মনের হরষে,
কথাটা এরকম, চিরসুখী জন ভ্রমে কি কখনো ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে দংশে নিয়ে যারে, কবি লিখেছেন। এই জি
আমিও এটাই আর কি সবার এই এই জিনিসটা মনে রেখে ব্যবসা বাণিজ্য যে যাই করেন, যে যত উপরে থাকেন, যে যত নিতে থাকেন, অঙ্কটা এরকম রাখ
মিলাতে হবে, অঙ্কটা মিলিয়ে নিতে হবে,
আপনার রিস্ক নিয়ে ব্যবসা করবেন বা চলবেন, তাতে আমার মতো অন্তত আপনাকে
পরিস্থিতির শিকার হতে হবে না। মাদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা, তিনি খুব স্পষ্ট এবং চমৎকার একটি দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। ব্যবসা করতে গিয়ে অনেক সময় আমরা ভুল পাত্রে আমরা মানে বস্তু রাখি, আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের যারা পার্টনার রয়েছে, ব্যবসায়ী পার্টনার, তারা আমাদেরকে ধোকা দিয়ে দেয়। অনেক সময় দেখা যায় যার সাথে আমি লেনদেন করছি সে আমাদেরকে, তারা এই ধরনের মানুষ আমাদেরকে বিশ্বাসঘাতকতা করে, কিংবা অনেক সময় দেখা যায় নিজের ভুলের কারণে, নিজে ঝুঁকি নেওয়ার কারণে অনেক সময় আমরা বিপদের সম্মুখীন হয়ে যাই। এই যে যখন প্রাথমিক দিকে মানুষ যখন বিপদগ্রস্ত হয়, তার ব্যবসার মধ্যে যখন প্রথমেই অশনি সংকেত বেজে ওঠে, তার ব্যবসা যখন ফলিং ডাউনের যে ফার্স্ট স্টেপটা, যখন ইনসিডেন্টটা যখন ঘটে, তখনই কিন্তু সাবধান হয়ে যেতে হবে যে আমার ব্যবসা এখন, নাও মাই বিজনেস গোয়িং টু বি ফলেন ডাউন। তো এই যে যখন অশনির সংকেতটা যখন বেজে গেল, তখনই কিন্তু সতর্ক হতে হবে, এর মধ্যে তাকে কিছু ওই সময় তাকে কিছু পদক্ষেপ নিতে হবে, এমন এক পদক্ষেপ যা সেই পদক্ষেপের সাথে দূরদর্শিতা কাজ করবে, ইমপ্রুডেন্সিয়াল মাইন্ড তাকে তখন স্টিল তাকে রাখতে হবে, যেন আমি যদি কোনো ঋণ নিই ব্যবসায় ধস নামার সাথে সাথে, সেই ঋণটা ধার কর্যটা যেটা আমি করব, সেই ধার কর্যটা যেন আমি পরিশোধ করতে পারি, সেই চিন্তাধারা আছে কিনা, সেটা আমি করতে পারবো কিনা। কেননা মানুষ দুটো কারণে ধার কর্য করে, এক হচ্ছে যখন তার ব্যবসা ডাউন হয়ে যায়, আর এক হচ্ছে যখন তার ব্যবসা লিন হয়ে যায়, যখন সে ব্যবসাটাকে ভালো করার জন্য একবার ধার কর্য করে, আরেকবার যখন ব্যবসাটা ডাউন হয়ে যায়। তো যাই হোক, অবস্থা যাই হোক, অবস্থার পরিপ্রেক্ষিত যাই হোক, একটা কথা ভাবতে হবে যে মহান আল্লাহ তাআলা কখনো ধন সম্পদ দিয়ে বান্দাকে পরীক্ষা করেন, আবার কখনো ধন সম্পদ নিয়ে পরীক্ষা করেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদুনা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে প্রত্যেক উম্মতের জন্যই একটি পরীক্ষার বস্তু রয়েছে, আর আমার উম্মতের পরীক্ষার বস্তু হচ্ছে অর্থ সম্পদ, ধন সম্পদ, এটা হচ্ছে আমার উম্মতের পরীক্ষা। দর্শক, এই যে জীবনের উত্থান আর পতন, এই উত্থান তো আমাদের জীবনে চিরকাল থাকবে না, কিংবা যখন পতন ঘটে তখন আবার কিন্তু আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি, আর এই ঘুরে দাঁড়াতে গিয়ে আরও আমাদের অধপতন ঘটে, আরও আমাদের অবনতি হয়ে যায় পরিস্থিতি, একসময় পরিবারের অস্তিত্ব বিলীন হয়ে যায়। এমন সমাজে অনেক ঘটনা রয়েছে, কথায় আছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটা একটা কথা জ্ঞানী গুণীজন বলে থাকেন। তো কাজেই আমাদেরকে অনেক সময় আমরা বলি যে নো রিস্ক নো গেইন, যে রিস্ক না নিলে জয়ী হওয়া যায় না, অর্জন করা যায় না, কিন্তু রিস্ক নেয়ার আগে একবার নয়, আমি বলবো দশ বার ভাবুন, দশ বার ভাবুন, জ্ঞানী গুণীজন যারা তাদের সাথে পরামর্শ করুন, তারপর আপনি রিস্ক নিন। আর রিস্ক যদি নিতেই হয়, রিস্কের অবস্থাটা এমন হয়ে যায় যেটা উইন উইন সিচুয়েশন হয় না, এটা 50-50, ডু অর ডাই, তখন এমন একটা লাইফের এমন একটা ব্যালেন্সে তখন মানুষ চলে আসে, আইদার ইউ ডু অর ইউ উইল ডাই। এই যে পরিস্থিতি, সে পরিস্থিতিতে তখন মানুষ একটা ঝুঁকি নেয়, কিন্তু সেই ঝুঁকি নিতে গিয়ে মানুষকে ভাবতে হবে যে আমার সাথে একটা পরিবার আছে, সেই পরিবারের অস্তিত্ব যেন বিলীন হয়ে না যায়। ব্যবসা আমরা করব, ব্যবসা করতে নিষেধ নেই, ব্যবসা করা সুন্নাত, কিন্তু এর মধ্যে সঠিক সময় সঠিক পরিকল্পনা করতে হবে, সঠিক দিক নির্দেশনা মেনে চলতে হবে। অনেক সময় বিপদে পড়লে মানুষের মাথা কাজ করে না, মানুষ দিশেহারা হয়ে যায়, কী করবে, মানে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু অন দ্যাট সিচুয়েশন, মানুষ কিন্তু ডিসিশন নিতে পারে না। তখন যে কোনো একজন ভালো জ্ঞানী গুণী বয়োজ্যেষ্ঠ যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, জ্ঞানী ব্যক্তি রয়েছেন, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত বলে আমি মনে করি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে জালালাইন কিতাবের মধ্যে তিনি বলেন যে সন্তান ও অর্থ সম্পদ মানুষকে আখিরাতের কর্ম থেকে বিরত রাখে। তাই আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে দুনিয়ার এ অর্থ সম্পদ ও সন্তান সন্ততিকে রক্ষা করতে গিয়ে আল্লাহকে ভুলে যেও না। নেভার ফরগেট ইওর লর্ড, কখনোই আল্লাহকে ভুলে যেও না, যিনি তোমাকে সৃষ্টি করেছেন আর যিনি তোমাকে সম্পদ দিয়েছেন, যিনি দিয়েছেন তিনি আবার নিয়ে নেবেন। পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে দর্শক, যে নিয়ামত যখন আসে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করা ভুলে যায়, শুকরিয়া জ্ঞাপন থেকে বান্দা যদি বিমুখ হয়ে যায়, তখন সেই নিয়ামত তার কাছে বেশি দিন থাকে না, এটা ছিনিয়ে নেওয়া হয়, কেড়ে নেওয়া হয়। পাশাপাশি তিনি লিখেছেন জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, যে আখিরাতে অনন্ত পথের যাত্রাকে অমঙ্গল করো না। এই যে অনন্ত পথের যে যাত্রা রয়েছে এটাকে তুমি অকল্যাণে পর্যবসিত করো না। তো কাজেই এই দুনিয়া, এই ধন সম্পদ সব কিছু জাস্ট ফর দ্য টাইম বিং, জাস্ট ফর দিস ইউনিভার্স, এই জগতের জন্যই। আর এই জগতের যে বাস্তবিকতা কি রয়েছে সেটা আপনি আমি আমরা সবাই জানি, এই জগৎ হচ্ছে নশ্বর, অবিনশ্বর নয়। এই জগৎ একদিন ধ্বংস হয়ে যাবে, একদিন বিলীন হয়ে যাবে, ফানা হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। সুতরাং এখানে ধন সম্পদ গড়ে তোলার চেয়ে আখিরাতে নিজের যে সম্বল রয়েছে, পুঁজি রয়েছে, যে পাথে রয়েছে সেটার দিকে আমাদেরকে ফোকাস দিতে হবে, যে দুনিয়া তো ক্ষণস্থায়ী। পাশাপাশি আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আনফালের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ পাক ইরশাদ করেন, জেনে রেখো তোমাদের অর্থ সম্পদ ও সন্তান সন্ততি পরীক্ষার বিষয় মাত্র, আল্লাহর কাছে এর চেয়েও মহান প্রতিদান রয়েছে। অর্থাৎ আমরা অনেক সময় আমাদের ধন সম্পদ সন্তান সন্ততিকে মনে করি যে এটাই আমার কাছে নিয়ামত, আর এই নিয়ামত আমার কাছে আজীবন থাকবে, বাট দ্যাট ইজ টোটালি মিসকনসেপশন, এটা আমাদের ভুল ধারণা। এই ধন সম্পদ এই নিয়ামত একদিন সব হারিয়ে যাবে, চলে যাবে। কাজেই আমাদের যে প্রকৃত নিয়ামত রয়েছে, রিয়েল যে ব্লেসিং রয়েছে সেটা আমাদের ভুলে গেলে চলবে না, আর সেটা হচ্ছে জান্নাত। এই জান্নাত লাভের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, মনে রাখতে হবে আখেরাত হচ্ছে আমাদের উদ্দেশ্য আর দুনিয়া হচ্ছে আমাদের প্রয়োজন। বুদ্ধিমান সেই ব্যক্তি যে প্রয়োজনের উপরে উদ্দেশ্যকে প্রাধান্য দেয়। যে ব্যক্তি প্রয়োজনকে উদ্দেশ্যের উপরে প্রাধান্য দিয়েছে সে হয়েছে ক্ষতিগ্রস্ত, সে হয়েছে ধ্বংসপ্রাপ্ত। মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল আরও একটি গল্প নিয়ে। আর সেই গল্পের বিষয়বস্তু কী হবে, প্রতিপাদ্য কী হবে সেটা আজকে আমি বলছি না, সঙ্গেই থাকুন। চরম বাস্তবতা আমাদের জীবনের যে সত্য ঘটনা ভিত্তিক এই অনুষ্ঠান স্মৃতির পাতা থেকে দেখতে ভুলবেন না। মাদনী চ্যানেল দেখতে থাকুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আরও একবার সকলকে ঈদ মোবারক জানিয়ে এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।